ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১২টা। অনুষ্ঠানে রয়েছে আজ আমির খসরুর রিপোর্ট।
আরো ১,৪০০ অবৈধ অভিবাসীকে সোমবার মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় উদ্ধার করা হয়েছে। এদিকে হৌতি বিদ্রোহীদের মর্টার শেলের আঘাতে সৌদি আরবে কর্মরত দুজন বাংলাদেশি নিহত হয়েছেন।
রুল আলমের প্রতিবেদন।
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে রোববার ছাত্রছাত্রীদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও দোষী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছে বিভিন্ন সংগঠন।
গৌতম গুপ্তের সংবাদ সমীক্ষা।
রাজ্যে আগামী ১০ বছরে লগ্নি হতে চলেছে ৪২,০০০ কোটি টাকা। বার্নপুরের কারখানায় উৎপাদন বেড়ে দ্বিগুণ করা হবে, দুর্গাপুরের উৎপাদন ক্ষমতা সম্প্রসারিত হবে।
তবে সবার আগে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শতরূপা বড়ুয়া। সৌদি আরবের বাদশাহ সালমান প্রেসিডেন্ট বারাক ওবামার আতিথেয়তায় এ সপ্তাহে যে যুক্তরাষ্ট্র আরব সম্মেলন অনুষ্ঠিত হবে তাতে অংশ নেবেন না, রোববার পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবের এ কথা বলেন। কয়েকদিন আগে বাদশাহর যে হোয়াইট হাউসের বৈঠকের পরিকল্পনা ছিল তাও বাতিল করা হয়েছে। বুধবার এই সম্মেলন শুরু হওয়ার কথা। এই সম্মেলনে গালফ কোঅপারেশন কাউন্সিলের ৬ জন সদস্য হোয়াইট হাউস সফর করবেন এবং পরে প্রেসিডেন্টের ক্যাম্প ডেভিড অবকাশ যাপন কেন্দ্রে তারা বৃহস্পতিবার পর্যন্ত বৈঠক চালিয়ে যাবেন। জুবের আরও বলেছেন, বাদশাহ সালমান তার জায়গায় যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে পাঠাবেন। তিনি আরও বলেছেন, সেই সম্মেলন চলাকালীন সময়ে মানবিক কারণে প্রতিবেশী ইয়েমেনে ৫ দিনের যুদ্ধবিরতি চলবে। সেখানে সরকার বিরোধী বিদ্রোহীদের দমনে সৌদি আরব বিমান অভিযান পরিচালনা করছে। ওবামা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, এই পরিবর্তন কোনো উল্লেখযোগ্য কারণের পাল্টা জবাব নয়। আরও ১,৪০০ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার উপকূল অদূরবর্তী সাগর অঞ্চল থেকে। আর হৌতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবে কর্মরত দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
ইন্দোনেশিয়ার আচে প্রদেশের সমুদ্র উপকূলে রোববারে ৫০০ অবৈধ অভিবাসীকে উদ্ধারের ঠিক পরের দিন সোমবারই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূল থেকে আরও ১,৪০০ জন বাংলাদেশি এবং মিয়ানমারের রোহিঙ্গা অবৈধ অভিবাসী উদ্ধার করা হয়েছে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, মালয়েশিয়ার পর্যটন দ্বীপ লাংকাউই উপকূল থেকে ১,০১৮ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫৫০ জনের মতো বাংলাদেশি এবং বাকিরা রোহিঙ্গা। তবে ইন্দোনেশিয়ায় যাদের উদ্ধার করা হয়েছে তাদের জাতীয়তা সঠিকভাবে এখনো শনাক্ত করা যায়নি। তবে ইন্দোনেশীয় কর্মকর্তারা ধারণা করছেন তারাও বাংলাদেশি এবং রোহিঙ্গা। যে নৌযানে করে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয় সেগুলো পরিত্যক্ত ছিল বলে ওই দেশের পুলিশ কর্মকর্তারা বলছেন। বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মালয়েশিয়ার সমুদ্র এলাকায় আরও ১,০০০ অভিবাসী নিয়ে কয়েকটি জাহাজ অপেক্ষমান রয়েছে। এদিকে ইয়েমেনের হৌতি বিদ্রোহীদের ছোড়া মর্টার শেলের আঘাতে ইয়েমেনের সীমান্তের ৫০ কিলোমিটার দূরবর্তী সৌদি আরবের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নাজরানে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তর বলছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের অভিবাসীদের নিয়ে বিশ্ব সংবাদের পর সংবাদদাতা আমির খসরুর সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট থাকছে, শুনবেন। পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে রোববার শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী পুলিশদের শাস্তি দাবি করেছে বিভিন্ন সংগঠন, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার বিএনপি প্রতিবাদকারীদের বিশেষ করে মহিলাদের উপর পুলিশের হামলাকে লজ্জাজনক বলে বর্ণনা করে এর তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রোববারের শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের উপর পুলিশের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। এক বিবৃতিতে টিআইবি বলেছে, পুলিশ এখন নিজেদের সকল আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে, যা আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য অশ্বিনী সংকেত হিসাবে প্রতিভাত হচ্ছে। নাগরিক ঐক্য এক বিবৃতিতে নারী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেছে। নাগরিক ঐক্য এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মঙ্গলবার সারা দেশে রোববারের পুলিশি হামলার প্রতিবাদে ধর্মঘট ডেকেছে। বিভিন্ন ছাত্র সংগঠন পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও দোষী পুলিশদের শাস্তি দাবি করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভুল শুধরিয়ে সোমবার দ্বিতীয়বারের মতো ভারত সংসদের রাজ্যসভায় ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বিলটি পাশ হয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
সংবিধানের কততম সংবিধান সংশোধন, সে সংখ্যা ভুল হওয়ার কারণে তা আবারও অনুমোদনের প্রয়োজন পড়ে। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, রাজ্যসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পুনরায় পাশের জন্য উত্থাপন করেন। 15 মিনিটের মধ্যেই বিলটি পাশ হয়। এ সময় বিরোধী দলের নেতা গোলাম নবী আজাদ বলেন, এ ত্রুটি সংসদের জন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি করেছে, আর সেটা আরো বেশি হয়েছে কারণ বিলটি একটি আন্তর্জাতিক চুক্তি। এদিকে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটমহলের বাসিন্দারা যাতে কোন ধরনের সমস্যার মধ্যে না পড়েন তা দেখার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
সিটমহলবাসী তাদের কোন রকম কোন ধরনের অসুবিধার জন্য না হয়, এই বিষয়টা আমি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের বর্ডার গার্ড এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকেও বলব।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। বলা হয়, তার গতিশীল নেতৃত্বের কারণে বড় ধরনের কূটনৈতিক সাফল্য এসেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সোমবার নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তারা অস্ত্রবিরতি মানছে না। তারা এখনও রুশপন্থী বিদ্রোহীদের জন্য সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। তিনি বলছেন, সীমান্তের উভয়পাশেই রাশিয়া সমরাস্ত্র জড়ো করছে। এছাড়া পূর্ব ইউক্রেনে তারা ক্রমাগত ভারী অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এবং সেই সাথে তারা প্রশিক্ষণও দিচ্ছে। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ ঘোষণা দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার রাশিয়ার সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। তারা কথা বলবেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। ইউক্রেন সংকটে রাশিয়ার হস্তক্ষেপের কথা রাশিয়া বরাবরই অস্বীকার করে এসেছে। সোমবার জেনিভাতে জাতিসংঘের মানবাধিকার সংস্থায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মৃত্যুদণ্ড, পুলিশের মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ এবং জাতীয় নিরাপত্তা কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হয়েছে। দেশে মানবাধিকারের চর্চা নিয়ে একটি পর্যালোচনার অংশ হিসেবে ওই প্রশ্ন করা হয়। বিচার বিভাগের কর্মকর্তা জেমস কারুগান বেশ কয়েকটি বহুল প্রচারিত পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের নিহত হওয়ার ঘটনার কথা উল্লেখ করেন। বলেন, যুক্তরাষ্ট্রকে নাগরিক অধিকার রক্ষা করতে হবে। কারুগান আরও বলেছেন, এই ধরনের ঘটনার ফলে আমরা ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করতে পারব এবং সামনে এগিয়ে যেতে পারব। যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড বহাল থাকার বিষয়টি সবার মনোযোগ আকর্ষণ করেছে। অন্যান্য জাতিরাষ্ট্রগুলো আহ্বান জানিয়েছে যাতে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের প্রচলন বন্ধ করা হয়। নিদেনপক্ষে যে অপরাধীদের বৌদ্ধিক বিকাশ পরিপূর্ণভাবে ঘটেনি তাদের যেন মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও বার্নপুরের দুই ইস্পাত কারখানায় নতুন করে বিপুল লগ্নির সিদ্ধান্তের কথা জানিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ভারতবর্ষ থেকে নিয়মিত রপ্তানি করা হয় আকরিক লোহা, আর আমদানি করা হয় বিদেশে ওই আকরিক লোহা থেকেই তৈরি হওয়া ইস্পাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায়, এ যেন গম রপ্তানি করে রুটি আমদানি করা, এই ব্যবস্থার শেষ চান মোদি। ওর কথা মেনেই 2025 সালের মধ্যে বার্ষিক 5 কোটি টন ইস্পাত ভারতেই তৈরি করবার লক্ষ্য স্থির করেছে রাষ্ট্রায়ত্ত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল। তাদের এখন ইস্পাত উৎপাদন ক্ষমতা 19.5 লক্ষ টন। ইস্পাত উৎপাদন ক্ষমতার 2.5 গুণ বৃদ্ধিতে বড় ভূমিকা থাকবে পশ্চিমবঙ্গের দুর্গাপুর আর বার্নপুরের দুই ইস্পাত কারখানার। এজন্য রাজ্যে আগামী 10 বছরে লগ্নি হতে চলেছে 42,000 কোটি টাকা। বার্নপুরের কারখানায় উৎপাদন বেড়ে দ্বিগুণ করা হবে, দুর্গাপুরের উৎপাদন ক্ষমতা সম্প্রসারিত হবে 4 গুণ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ রোববার রাতে কিউবা এসে পৌঁছন। তিনি হলেন প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি এই কমিউনিস্ট রাষ্ট্রটি সফর করছেন। হাভানার হোজে মার্টির আন্তর্জাতিক বিমানবন্দরে উপপররাষ্ট্রমন্ত্রী রোগেলিও সিয়েরা এবং কিউবার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। তিনি বলেন, আমি অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আজ সন্ধ্যায় কিউবা এসে পৌঁছলাম। প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো ইটালি থেকে ফিরলে তিনি তার সঙ্গে সোমবার সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্ট ক্যাস্ট্রো ওই সফরের অংশ হিসেবে ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসের সঙ্গেও কথা বলবেন। মিস্টার ক্যাস্ট্রো ও প্রেসিডেন্ট ওবামা ডিসেম্বর মাসে তাদের মধ্যকার 5 দশকের বৈরিতা অবসানের লক্ষ্যে কাজ করার ঘোষণার পর মিস্টার ওলন্দ হলেন প্রথম পশ্চিমা নেতা যিনি কিউবা সফর করছেন। উত্তর কোরিয়া যে সাবমেরিন নির্ভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তা নিয়ে দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করেছে। বলেছে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং দুশ্চিন্তার জন্ম দিচ্ছে। তারা পিয়ংইয়ং এর কাছে আর্জি জানিয়েছে যাতে এই ধরনের প্রকল্প বন্ধ করা হয়। শনিবার উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে তারা সাবমেরিন নির্ভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল করেছে, কিন্তু তারা পরীক্ষার সময়, তারিখ, স্থান বা কী ধরনের পাল্লার ক্ষেপণাস্ত্র তা ছিল সে সম্পর্কে কিছু বলেনি। বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে মানব পাচার এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার দেশ সহ বিভিন্ন স্থানের জনশক্তি বাজার ক্রমেই সংকুচিত হয়ে যাওয়ার কারণ এবং পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে বিশ্লেষণ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক বিষয়াবলীর ভাষ্যকার মেজর জেনারেল মনিরুজ্জামান। তাঁর সঙ্গে কথা বলেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
থাইল্যান্ডে বাংলাদেশী এবং বর্মী রোহিঙ্গাদের গণকবর এবং বেশ কিছু ক্যাম্পের সন্ধান পাওয়ার পরে এবার মালয়েশিয়ায় এবং ইন্দোনেশিয়ায় উদ্ধার করা হচ্ছে বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গাদের, যারা অবৈধ অভিবাসী হিসেবে সামান্য সচ্ছল জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন বিপজ্জনক সমুদ্রপথে। মানব পাচারের এই কালো বাণিজ্যের ভয়াল থাবার শিকার হচ্ছেন অসংখ্য নিরীহ সাধারণ মানুষ। কেন হচ্ছে, কি বা তার কারণ, সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান।
সংখ্যায় বাংলাদেশ থেকে মানব পাচার করা হচ্ছে এবং তার বেশ কিছু সংখ্যক তারা থাইল্যান্ডে এবং ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গাতে তারা বন্দি শিবিরে তারা আছে, তারা মানবতার জীবন যাপন করছে অনেকদিন থেকে। এছাড়া আরো বড় উদ্বেগের বিষয় হচ্ছে যে থাইল্যান্ডের এসব জায়গাতে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে পরিচিত কিছু সংখ্যক লোকের গণকবরে পাওয়া গেছে। এটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ সম্পদকে এই পাচার যে রুট গুলো আছে সেখান থেকে তাদেরকে পাচার করা হয়ে আসছে বেশ কিছুদিন থেকে। যে সংখ্যা আমরা পাচ্ছি তাতে বিশ্লেষণ করে আমরা এটা বুঝতে পারি যে বাংলাদেশ থেকে যেভাবে এই মানব সম্পদকে পাচার করা হচ্ছে তার সাথে যদি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত না থাকে বা প্রভাবশালী ব্যক্তিরা জড়িত না থাকে তাহলে এই বিপুল সংখ্যক মানুষকে কোনোভাবে পাচার করা সম্ভব নয়। এটাও বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বাজারে যে ধরনের কর্মসংস্থানের বৃদ্ধি হওয়ার প্রয়োজন থাকে সে ধরনের কর্মসংস্থান না থাকার কারণে এসব মানুষ তারা কাজের অন্বেষায় মরিয়া হয়ে অন্য দেশে তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এবং সেখানে গিয়ে তারা বড় বিপর্যয়ের মধ্যে পড়েছেন। দিল্লি স্টারের একটা রিপোর্ট থেকে আমরা জানতে পারছি যে গত 8 বছরে শুধু থাইল্যান্ডে প্রায় 3.5 লাখ মানুষকে বাংলাদেশ থেকে এখানে পাচার করে তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পে বন্দী করে রেখে মুক্তিপণ দাবি করেছেন এবং তাদের পরিবার তাদের মুক্তিপণ দিতে বাধ্য হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলতে হয় বিশ্লেষণে যে এটা বড় ধরনের মানবিক বিপর্যয়, সিভিল সিকিউরিটির জন্য একটা বড় ধরনের একটা হুমকি হিসেবে এসেছে এবং বেশ কিছুদিন থেকে আমাদের মধ্যপ্রাচ্যের যে মানব সম্পদের যে যাওয়ার স্থানগুলো ছিল সে বাজারটা প্রায় সীমিত হয়ে এসেছে। ইদানিংকালে সৌদি আরবের বাজারে কিছুটা কিঞ্চিত আকারে খুললে অন্যান্য জায়গায় এখনো বাংলাদেশ থেকে শ্রমিকরা সে আগের সংখ্যায় আর যেতে পারছে না। এছাড়া দেখা যাচ্ছে মালয়েশিয়াতে আগে যেভাবে তারা মানুষ যেখান থেকে কর্মসংস্থানের জন্য যেত সেটা অনেক ক্ষেত্রে সংকুচিত হয়ে এসছে এবং জিটুজি বা সরকার থেকে সরকারের পক্ষ থেকে যেভাবে যাওয়ার পথগুলো খোলার চেষ্টা করা হয়েছিল সেটা কার্যত সেভাবে খুলতে পারেনি। তার কারণে দেখা যাচ্ছে যে তারা যে সরকারি যে রাস্তাগুলো আছে সে রাস্তায় তারা একেবারেই যেতে পারছে না এবং প্রাইভেট সেক্টরের কাছ থেকে যেভাবে আগে যাওয়া যেত সে পথ সরকার সম্পূর্ণভাবে এখন নিষিদ্ধ করে দিয়েছে। কাজে যেভাবেই হোক যদি কেউ যেতে চায় তারা এই ধরনের ঝুঁকিময় যে পথগুলো আছে সেটাই তারা বেছে নিচ্ছে।
ইয়েমেনে যুদ্ধ চলছে, সেখান থেকেও দেশে ফেরত এসেছেন বাংলাদেশিরা। সেখানকার হৌতি বিদ্রোহীদের মর্টার শেলের আঘাতে সৌদি আরবের সীমান্ত এলাকা নাজদানে অবস্থানকারী 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলো উত্তপ্ত এবং সেখানেও বাংলাদেশিরা আদৌ নিরাপদ নন। এ প্রসঙ্গে জেনারেল মনিরুজ্জামান,
মধ্যপ্রাচ্যে যে ধরনের নতুন করে সংখ্যা ছড়িয়ে পড়ছে তার বেশ কিছু জায়গাতে বাংলাদেশি শ্রমিকরা কাজ করছে, তার ভিতরে ইয়েমেনের সাথে সৌদি আরবের বর্তমান যে ধরনের যুদ্ধ হচ্ছে বা যে সংঘাত ছড়িয়ে পড়েছে, তার কারণে সৌদি আরবে এই সীমান্ত অঞ্চলে যারা কর্মরত আছেন তারা একটা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছেন। আমরা আজকে জানতে পেরেছি যে সেখানে আমাদের দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর আগে আমরা দেখেছি যে শুধু এই অঞ্চলে নয়, লিবিয়াতে যে ধরনের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যে ধরনের গৃহযুদ্ধ সেখানে চলছে, সেখানে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি কর্মজীবী মানুষ মৃত্যুবরণ করেছেন। এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে যে ধরনের নিরাপত্তা থাকার প্রয়োজন কর্মসংস্থানের, সেটা অনেক ক্ষেত্রে অনেক বেশি বাংলাদেশি শ্রমিক সহ অনেকে সেটা পাচ্ছেন না। এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সম্পূর্ণভাবে নতুন করে বিশ্লেষণ করে দেখতে হবে যে কোন কোন অঞ্চল আমাদের বাংলাদেশি শ্রমিকের যাওয়ার জন্য আর নিরাপদ নয় এবং সেখান থেকে আমাদের লোককে অন্যথায় সরিয়ে নিতে হবে এবং সেখানে নতুন করে কোনো বাংলাদেশি শ্রমিককে পাঠানো উচিত হবে না বলে আমি মনে করছি।
তাহলে বাংলাদেশি যারা কর্মের সন্ধানে বিদেশে যেতেন তাদের কি হবে, কি হবে এর পরিণতি? এ প্রশ্নে জেনারেল মনিরুজ্জামান,
অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রচেষ্টায় এই মানুষগুলোকে যখন উদ্ধার করা হয় সেখান থেকে আবার অনেক প্রচেষ্টার পরে তাদেরকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েশন করে আনা হয় বা ফেরত আনা হয়, কিন্তু যে বড় জায়গার দুর্বলতাটা হচ্ছে যে তাদেরকে সমাজে বা অর্থনৈতিক কর্মকাণ্ডে রিইন্টিগ্রেশন করার কোনো পন্থা বা কোনো পরিকল্পনা বা কোনো রকম ব্যবস্থা বাংলাদেশের সরকারের নাই। কাজে দেখা যাচ্ছে যে এই শ্রমিক বা এই মানুষগুলো যখন বাংলাদেশে ফিরে আসে তারা অর্থনৈতিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, এই কারণে যে প্রায় সব ক্ষেত্রেই তারা বিপুল পরিমাণ টাকার পরিবর্তে সেসব দেশে গিয়েছিল এবং তারা হঠাৎ করে যখন ফিরে আসে তখন তাদের আর কোনো কর্মসংস্থান থাকে না, তাদের কোনো অর্থনৈতিক কোনো সামর্থ্য থাকে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন রকম বেআইনি কর্মকাণ্ডের সাথে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে পড়ার প্রবণতা দেখা দেয়।
জেনারেল মনিরুজ্জামান, জনশক্তি বাজার ক্রমশ সংকুচিত হওয়া এবং মানব পাচার বেড়ে যাওয়াকে এক মানবিক বিপর্যয় বলেই মন্তব্য করেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর 13 মে আমাদের নিয়মিত কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে বিশ্বব্যাপী মানব পাচার সমস্যা, এর প্রতিকার। অধিবেশন চলাকালে বিশ্বের যে কোনো জায়গা থেকে সরাসরি 2026193062 নম্বরে ফোন করে প্রশ্ন করুন, জিজ্ঞাসা তুলে ধরুন। অনুষ্ঠান শুরুর আগে ইমেল বা ফেসবুকেও প্রশ্ন মন্তব্য করতে পারেন, ইমেল ঠিকানা bangla@voanews.com। আর এখন আজকের বিজ্ঞান পর্ব। বিজ্ঞান পর্ব উপস্থাপন করছেন সাবরিনা চৌধুরী।
অটিজমে আক্রান্ত 18 বছরের কিশোর বার্নি রলিংসন মানসিক প্রতিবন্ধকতার কারণে মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক রেখে চলা তার জন্য বেশ কষ্টকর। তার মা আনিটা রলিংসন এক অভিনব উপায় বেছে নিয়েছেন তার সন্তানের অভিব্যক্তি প্রকাশের জন্য। বার্নির ভাবনায় যা আসত তা সে তার মাকে জানাত, মা তা খাতায় লিখে রাখতেন এবং পাশের পৃষ্ঠায় বার্নি তা ছবি আঁকার মাধ্যমে প্রকাশ করত। বার্নির মা বললেন,
I would leave it to him to come up because I didn't necessarily want to tell him how to draw because I wanted it to be exactly what he did.
তিনি বললেন তিনি বিষয়টি বার্নির উপর ছেড়ে দিয়েছিলেন, তিনি কখনোই তাকে শিখিয়ে দিতেন না কিভাবে ছবিটি আঁকতে হবে। বার্নির ভাবনা এবং সৃজনশীলতা থেকেই কথাগুলোর পাশাপাশি ছবিগুলো আঁকা হতো। তারা বইটির নাম দিয়েছেন ইফ ইউ ওয়ার মি। বইটির এক জায়গায় লেখা আছে, মা তুমি মিশুক তাই তোমার অনেক বন্ধু, আমি চুপচাপ এবং চাপা স্বভাবের। আর তার নিচেই রয়েছে আঁকা একটি ছবি। ছবিতে বার্নি গোল বৃত্ত এঁকে দুটো মানুষের মুখাবয়ব দিয়ে বোঝাতে চেষ্টা করেছে একজন হাসিখুশি এবং অন্যদিকে একজন গম্ভীর মানুষ। এভাবেই প্রতিটি পৃষ্ঠায় রয়েছে এক একটি ঘটনা এবং তার পাশে আঁকা বার্নির ছবি। অটিজমে আক্রান্ত শিশু কিশোর এবং তাদের পিতামাতারা বইটির সাথে তাদের জীবনের মিল খুঁজে পেয়েছে। বার্নির মা বললেন এই বইটির মাধ্যমে বার্নি জানাতে চেয়েছে অটিজমের বাইরে সে আর 10টা সাধারণ কিশোরের মতোই জীবন কাটাচ্ছে। স্কুলের ক্লাস শেষে লাইব্রেরিতে পার্ট টাইম কাজ করছে এবং জীবনকে ভালোবাসছে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আর এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
যুক্তরাষ্ট্র সরকার রুশ এলাকায় মিঙ্কস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রাশিয়া কর্তৃক অব্যাহতভাবে আটককৃত ইউক্রেনি জিম্মিদের ভাগ্যের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আটককৃতদের মধ্যে অন্যতম হচ্ছেন ভেরকোভনা রাডা এবং ইউরোপ বিষয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্যা নাদিয়া সেপচেঙ্কো, যাকে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা গত বছর আটক করে এবং রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। 2014 সালের জুন মাসে একটি মর্টার হামলা, যাতে পূর্বাঞ্চলে ইউক্রেনে সরকারি বাহিনী এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের লড়াইয়ে সংবাদ মাধ্যমের দুজন সাংবাদিকের মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত থাকবার জন্য মিস সেপচেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে এর প্রতিবাদে অনশন ধর্মঘট করেছেন, তার গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন এবং জোরপূর্বক তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্র সরকার মিস সেপচেঙ্কোর স্বাস্থ্য সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইউক্রেনীয় দূতাবাসের একজন ডাক্তার মারফত তাঁর স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানাচ্ছে। অপর আটককৃত ব্যক্তির নাম ওলেগ সেনসভ। 2014 সালের 11 মে ক্রাইমিয়ায় গ্রেফতারের পর প্রায় এক বছর ধরে তাঁকে বিচার পূর্ববর্তী আটক অবস্থায় রাখা হয়েছে। বানওয়াড সন্ত্রাসী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 8 এপ্রিল ঘোষণা করা হয়েছে যে তাঁর বিচার পূর্ববর্তী আটকাদেশ অন্তত 11 মে অবধি বাড়ানো হচ্ছে। 8 এপ্রিল মস্কোর লেফোর্তোভো ডিস্ট্রিক্ট কোর্টে শুনানিতে তিনি আটকের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে অসম্মতির কথা জানান বলে বলা হয়েছে, কারণ গত বছর ক্রাইমিয়ায় সন্ত্রাসী সংগঠনের তৎপরতায় তাঁর লিপ্ত থাকা বা কথিত অংশগ্রহণের কোনো প্রমাণ মেলেনি। ওই স্থিতি নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যানিয়েল বায়ার বলেন, ক্রাইমিয়ায় রুশ পদক্ষেপ যে অবৈধ তার প্রমাণ পাওয়া যায়, কারণ মিস্টার সেনসভের গ্রেফতারের পর ইউক্রেনের কনসুলার কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে পারেননি। যুক্তরাষ্ট্র সরকার আবার রুশ সরকার এবং মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের মিঙ্কস চুক্তির প্রতিশ্রুতি পালনের এবং অনতিবিলম্বে মিস সেপচেঙ্কো, মিস্টার সেনসভ এবং রাশিয়ায় অবৈধভাবে আটক অন্যান্য সকল ইউক্রেনীয় জনগণকে মুক্তি দেবার অনুরোধ জানাচ্ছে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এবার রয়েছে আপনাদের জিজ্ঞাসা, আমাদের জবাব। আমাদের তরফে জবাব দিচ্ছেন আহসানুল হক।
চিঠিপত্রের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমাদের একজন শ্রোতা যোগ দিচ্ছেন, তার মতামত জানাচ্ছেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে। আব্দুল মান্নান, আপনি লাইনে আছেন?
জি, আমি লাইনে আছি।
আপনি কোথা থেকে বলছেন?
আমি বলছি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সুনাইচন্ডী হাট থেকে।
আপনার একটি চিঠি পেয়েছি আমরা, খুব সুন্দর হস্তাক্ষরে আপনি একটি চিঠি লিখেছেন, নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিয়েছেন, অভিযোগের কথাও রয়েছে। তো আপনার মুখ থেকেই শুনতে চাই, আব্দুল মান্নান বলুন।
হ্যাঁ, আমি ভয়েস অফ আমেরিকার অনেক দিনের শ্রোতা, একজন পুরানো শ্রোতা, অনুষ্ঠান নিয়মিত শুনি, অনুষ্ঠান খুব ভালো লাগে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে ভয়েস অফ আমেরিকা দিনে 2 বার অনুষ্ঠান করতেন, এখন 1 বার হচ্ছে, তবুও 1/2 ঘন্টার অনুষ্ঠান হচ্ছে আর 1/2 ঘন্টা পুনঃপ্রচার। আমরা চাই ভয়েস অফ আমেরিকার শ্রোতা হিসেবে অনুষ্ঠান পুরোটাই 1 ঘন্টা করেন।
আপনি আমাদের অনুষ্ঠান শোনেন রেডিওতে নাকি ইন্টারনেটে?
দেখুন, আমরা এখনো মানে রেডিওর উপরই নির্ভরশীল, যেহেতু আমরা পাড়া গায়ে বসবাস করি, সেহেতু আমাদের শোনার মাধ্যমটা এখনো রেডিওর উপরই রয়েছে, ইন্টারনেট নয়। আপনার কাছে ওই টেলিভিশনের প্রোগ্রামটা মাঝে মাঝে আমরা টেলিভিশন দেখে থাকি আর কি। টিভি অনুষ্ঠান সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে এরকম যে অনুষ্ঠানটি সাপ্তাহিক সম্ভবত আপনার দেখানো হয়, তো অনুষ্ঠানটি সাপ্তাহিক না হয়ে যদি আপনাদের অন্তত সপ্তাহে 2 বার যদি প্রচার করা হতো, তাহলে হয়তো অনুষ্ঠানটি আরো আমাদের কাছে প্রাণবন্ত, আরো সুন্দর হতো।
আব্দুল মান্নান, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করছি যে আপনার মতামত কর্তৃপক্ষ বিবেচনা করবে এবং শ্রোতারাও আপনার মতো তাদের মতামত আমাদের কাছে জানাবেন। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। শুনছিলেন আব্দুল মান্নানের মতামত বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ থেকে। এবারে কয়েকটি চিঠিপত্রের প্রাপ্তি স্বীকার করছি। তপন কুমার সরকার ২৪ পরগনা ভারত থেকে চিঠি লিখেছেন। আপনি জানিয়েছেন যে বহু বছর ধরে আপনি আমাদের অনুষ্ঠান শোনেন, কিন্তু বর্তমানে আমাদের অনুষ্ঠানের শ্রবণ মান অত্যন্ত খারাপ, যে কারণে অনুষ্ঠান শোনা যাচ্ছে না। চিঠি লিখেছেন মোহাম্মদ মশির রহমান মুন্না, মানববন্ধন শ্রোতা ক্লাব, ময়মনসিংহ বাংলাদেশ থেকে। আপনিও লিখেছেন দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান শোনেন, কিন্তু সাম্প্রতিককালে অনুষ্ঠান শুনতে অসুবিধা হচ্ছে, নতুন বছরের অনুষ্ঠান সূচি এবং ক্যালেন্ডার চেয়ে পাঠিয়েছেন। চিঠি পাঠিয়েছেন তপন লাহিড়ি, কলকাতা ভারত থেকে। আপনিও অভিযোগ করেছেন যে মিডিয়াম ওয়েভে আমাদের অনুষ্ঠান শোনা যাচ্ছে না। আপনাদের সবার চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ। চিঠিপত্রের জবাব আজ এ পর্যন্তই।
আর এবারে শতরূপা বড়ুয়া আপনাদের শোনাবেন সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব সংবাদ।
সৌদি আরবের বাদশাহ সালমান প্রেসিডেন্ট বারাক ওবামার আতিথেয়তায় এ সপ্তাহে যে যুক্তরাষ্ট্র আরব সম্মেলন অনুষ্ঠিত হবে তাতে অংশ নেবেন না। রোববার পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের একথা বলেন। কয়েকদিন আগে বাদশাহর যে হোয়াইট হাউসে বৈঠকের পরিকল্পনার কথা ছিল তাও বাতিল করা হয়েছে। বুধবার এই সম্মেলন শুরু হওয়ার কথা। এই সম্মেলনে গালফ কোঅপারেশন কাউন্সিলের ৬ সদস্য হোয়াইট হাউস সফর করবেন এবং পরে প্রেসিডেন্টের ক্যাম্প ডেভিড অবকাশ যাপন কেন্দ্রে তারা বৃহস্পতিবার পর্যন্ত বৈঠক চালিয়ে যাবেন। জুবের আরও বলেছেন বাদশাহ সালমান তার জায়গায় যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে পাঠাবেন। আরও ১,৪০০ অবৈধ অভিবাসী উদ্ধার করা হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার উপকূল অদূরবর্তী সাগর অঞ্চল থেকে। আর হৌতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবে কর্মরত ২ বাংলাদেশি নিহত হয়েছেন। পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে রোববার শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী পুলিশদের শাস্তি দাবি করেছে বিভিন্ন সংগঠন। সোমবার নেটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তারা অস্ত্রবিরতি মানছে না, তারা এখনও রুশপন্থী বিদ্রোহীদের জন্য সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। তিনি বলছেন সীমান্তের উভয় পাশেই রাশিয়া সমরাস্ত্র জড়ো করছে। এছাড়া পূর্ব ইউক্রেনে তারা ক্রমাগত ভারী অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, সেই সাথে তারা প্রশিক্ষণও দিচ্ছে। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ ঘোষণা করেছে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার রাশিয়ার সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। তারা কথা বলবেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। ওদিকে ইউক্রেন সংকটে রাশিয়ার হস্তক্ষেপের কথা রাশিয়া বরাবরই অস্বীকার করে এসেছে। সোমবার জেনিভাতে জাতিসংঘের মানবাধিকার সংস্থায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মৃত্যুদণ্ড, পুলিশের মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ এবং জাতীয় নিরাপত্তা কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হয়েছে। দেশটিতে মানবাধিকারের চর্চা নিয়ে একটি পর্যালোচনার অংশ হিসেবে ওই প্রশ্ন করা হয়। বিচার বিভাগের কর্মকর্তা জেমস কাডোগান বলেন, এই ধরনের বেশ কয়েকটি বহুল প্রচারিত ঘটনার কারণে আমরা উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রকে তার নাগরিক অধিকার সুরক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড বহাল থাকার বিষয়টিও সবার মনোযোগ আকর্ষণ করেছে। অন্যান্য জাতির রাষ্ট্রগুলো আহ্বান জানিয়েছে যাতে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের প্রচলন বন্ধ করা হয়। নিদেন পক্ষে যে অপরাধীদের পরিপূর্ণ বৌদ্ধিক বিকাশ হয়নি তাদের যেন মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ রোববার রাতে কিউবা এসে পৌঁছন। তিনি হলেন প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি এই কমিউনিস্ট রাষ্ট্রটি সফর করছেন। হাভানার হোজে মার্টির আন্তর্জাতিক বিমানবন্দরে উপপররাষ্ট্রমন্ত্রী রোগেলিও সিয়েরা এবং কিউবার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। তিনি বলেন, আমি অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আজ সন্ধ্যায় কিউবা এসে পৌঁছলাম। প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো ইটালি থেকে ফিরলে তিনি তার সঙ্গে সোমবার সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্ট ক্যাস্ট্রো ওই সফরের অংশ হিসেবে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গেও কথা বলবেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজ এই অনুষ্ঠান পরিচালনায় প্রযোজক ছিলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন সগাং চ্যাং। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.